বয়ানের মধ্যে সুরা পড়লাম আমি, ওই সুরা একটা কথা আছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। এই আয়াত দ্বারা বোঝা যায় কাফেররা যে মুসলমানদের উপরে এত জুলুম করতেছে, এই জুলুম করার পরেও যদি তারা তওবা করে মানে ইমান আনে, তো আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ বলবে না যে বেটা তুই আমার 100 মুসলমান শহীদ করছিস, তোর কোন তওবা নেই, বলবে পরিষ্কার আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মমিন মমিনাতদেরকে আগুনে পোড়াইছে, কষ্ট দিছে, সুম্মা লাম ইয়াতুবু, তারপর তারা তওবা করে নাই, ইমান আনে নাই, তাহলে কষ্ট দেওয়ার পরও ইমান আনার সুযোগ আছে, আনাই কথাটা খাটবে, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব, মাঝখান থেকে তওবার সুযোগ আছে, এখনো তওবা করো, এখনো মসজিদ তৈরি করে দিক, আযাব গজবে শুরু কি মসজিদ ভাঙা, আর আযাব গজবে শেষ কি কোরআনের 26টা আয়াত সংশোধনী চাওয়া, শুরু হয়েছে মসজিদ ভাঙা দিয়ে আর শেষ করছে কোরআনের সংশোধন শেষ, তওবা করো, তওবা করলে কালকে করোনা বন্ধ হয়ে যাবে, কিন্তু এদের মাথায় সেই বুদ্ধি আসছে না, অনেকের আসতেছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ ইমান আনতেছে, ব্যাপকভাবে এই বুদ্ধিটা তাদের মাথায় আসতেছে না। তারা মুসলমানদের কইতে যে তোমরা আজান দাও আজান দাও আজান দাও, তোমরা বেশি করে নামাজ পড়ো, তোমরা তোমাদের রবের কাছে বলো, আরে তোমার বলতে অসুবিধা কি, তুমি কো যেমন বনি ইসরায়েল কইছিল আমানতু বিমা আমানা বিহি বনু ইসরায়েল, বনি ইসরায়েল যে খোদার উপর ইমান আছে আমিও সেই খোদার উপরে ইমান আনছি, তোমরাও বলো যে মুসলমানরা যে খোদার উপর ইমান আছে আমরাও সেই খোদার উপর কি করলাম, এ কথা তোমরা কইতেছো না কেন? মুসলমানদের পায়ে সেজদা করতেছে, কত কিছু করতেছে, এগুলো তো কিচ্ছু হবে না, কাজের কাজ করতে হবে, ইমান আনতে হবে, ভুল স্বীকার করতে হবে, কোন দেশ বা অঞ্চলের মুসলমানদের উপরে সশস্ত্র জিহাদ করা কখন ফরজ হয়, এটা হলো ওই দেশে যারা মুসলিম নেতৃত্ব আছে তারা পরিস্থিতি দেখে যখন ফয়সালা করবে, অথবা সেই দেশের সর্বোচ্চ ওলামারা যারা আছে তারা একমত হয়ে যখন ফয়সালা করবে, এই দুটা সুরত, হয় তারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা বলবে আমরা অমুক দেশের সাথে জিহাদ করবো, তোমরা তৈরি হয়ে দাও, জনগণ তৈরি হয়ে দাও, অত তারা সব জাহেল, তো ওলামা থাকে তো সর্বোচ্চ ওলামারা বলবে যে এখন জিহাদ ফরজ হয়ে গেছে, ভারত থেকে যে ইংরেজ বিতাড়িত হইল এটা কোন সরকার ঘোষণা দেয়নি, এটা প্রথম একজন আলেম ঘোষণা দিচ্ছে, তার নাম মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। যিনি ভারতবর্ষে হাদিস আনছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দেহলভী, উনি হাদিস আনছেন, আগে হাদিস ছিল না, ফেকা ছিল। ওনার ছেলে ইনি, ওনার বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ, তিনি প্রথম ফতোয়া দিচ্ছে যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ হয়ে গেছে। সেই ফতোয়া আসে চূড়ান্ত বাস্তবায়ন করছে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ কোন মন্ত্রী মিনিস্টারের ইসে যুদ্ধে বা মোকাবেলায় এদেশ থেকে পালায় নাই, পালাইছে কাদের? ওলামাদের জেহাদের কারণে পালাইছে। এই জন্য তারা ছলে বলে কৌশলে আমাদের দেশের হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করেছিল, বাবা এই ফতোয়ার কারণে একবার আমরা বিতাড়িত হয়েছি, এই ফতোয়া যদি থাকে আবারও বিতাড়িত হব, কাজে এটা কোর্টকে দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হোক। কোর্টকে দিয়ে করাইছিল, ওটা একটা যৌথ বেঞ্চ ছিল, একটা পুরুষ একটা মহিলা, এগুলোর আকল বুদ্ধি নেই কিছু, ওরাও ওদের কথা মতো নিষিদ্ধ করছিল। পরে তো ওলামারা কঠিন প্রতিরোধ করছিল, শেষ পর্যন্ত ওই ফয়সালা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ফতোয়া নিষিদ্ধ হলে তো মুসলমান এক সেকেন্ড চলতে পারবে না, মুসলমান কদম কদম ফতোয়া লাগবে, উজু করবেন ফতোয়া লাগবে, মসজিদে ঢুকবেন ফতোয়া লাগবে, নামাজ পড়বেন ফতোয়া লাগবে। মশলাকে ফতোয়া বলে, তো মশলা ছাড়া কোন জায়গাটা আছে, এটা তারা কোর্টকে দিয়ে নিষিদ্ধ করছে। কোর্ট দিয়ে কি মুসলমানরা চলে নাকি? নামাজের মধ্যে কোন সুরার মাঝামাঝি যদি কিছুটা আটকিয়ে যায় এবং তিন তাসবি পরিমাণ দেরি না করে ওই সুরা আবার প্রথম থেকে শুরু করে পড়ি এবং পুরোটা শেষ করি, এতে সওয়াবটা আসবে কি না? তিন তাসবি তখন দেরি হয় নাই, সওয়াবটা আসবে না। তো প্রথম তো শুরু করার দরকার ছিল না, ওই সময় তিন আয়াত হয়ে থাকলে ওই সময় রুকু তো চলে যেত, অথবা যেখান থেকে ভালো ইয়াদ আছে মুখস্থ আছে ওই জায়গায় চলে যেত। কোরআন শরীফে এক সুরাতে আর এক সুরা চলে যাওয়া এটা কোনো নিষেধ না, আপনার যেখানে ভালো ইয়াদ আছে ওখানে চলে যান, এখানে বসে বারবার দেখাইতেছেন কেন, পারতেছেন না তাও দেখাইতেছেন, এই কিছু লোকের বদ অভ্যাস থাকে। কোন এক ইমাম সাহেব বয়স 30 বছর মানুষকে সুন্নত তরিকায় নামাজ শিক্ষা দেয় কিন্তু নিজে সুন্নত তরিকায় নামাজ আদায় করে না, প্রশ্ন কি? এটা তো একটা খবর হলো, একটা সংবাদ জানাই দিল একজন আলেম লোকদেরকে সুন্নত তরিকায় নামাজ শিখায় কিন্তু উনি সুন্নত তরিকায় পড়ে না, কোন এক মসজিদে সংবাদ দিল আমাদেরকে, আমার কাজটা কি? আমাকে তো প্রশ্ন করতে হবে, এখানে কোন প্রশ্ন নেই, এখানে আছে কি সংবাদ, এটা একটা পত্রিকায় দেওয়া দেয়, মুসলমানরা বলে না কেন ভাই আপনি আমাদেরকে শিখাইতেছেন আর আপনার নামাজের মধ্যে সুন্নত নেই, এরকম কেন? একটা হাদিস বয়ান করতে দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে গেলেন, একটু বয়ান করে বেহুশ হয়ে গেল একদম তিনবার। পরে অনেক কষ্ট করে বয়ান করছে যে জাহান্নামে একটা লোকের চিৎকারের কারণে অন্য জাহান্নামীরা সব জড়ো হয়ে যাবে, তুমি এত চিৎকার কেন করছো? এবং তাকে দেখে চিনে ফেলবে, চিনে তাকে বলবে ভাই আপনাকে তো আমরা চিনি, আমরা তো আপনাকে একজন আলেম হিসেবে জানতাম, আপনার ওয়াজ শুনে কত লোক বেহেশতে চলে গেছে, আপনার ওয়াজ শুনে কত লোক বেহেশতে চলে গেছে, আপনার এই অবস্থা কেন, আপনি দোজখে আসছেন কেন? তখন সে দুঃখ করে বলে ভাই আমার দুঃখের কথা, আমি ওয়াজ তো করতাম কিন্তু মানুষের জন্য, আমার জন্য না, আমি আমল করতাম না, এজন্য আলেম হয়েও আমি কি করছি দোজখে আসছি। এই হাদিসটা বলতে দে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে গেল, ওই আলেমকে এই হাদিসটা শোনাই দেওয়া হোক যে আপনার কারণে মানুষের নামাজ সুন্নত তরিকা হইতে আর আপনারটা সুন্নতের খেলাফ, তা আপনি তো ওই হাদিসের মধ্যে পড়ে গেলেন। কতিপয় মসজিদে এমনটা দেখা যায় যে কোরআন শরীফের উপরে এমন কোন কিতাব যাতে কোরআনের বিভিন্ন সুরাও থাকে, বিভিন্ন দোয়া দুরুদ থাকে, এসব কিতাব রাখা থাকে। আবার অনেকে কোরআন শরীফ উল্টা করে রাখে, এসব কাজ কি জায়েজ? দুটোই না জায়েজ। কোরআন শরীফ উল্টা করে রাখা এবং কোরআনের উপরে কোরআন ছাড়া অন্য যে কোনো কিতাব রাখা, অজিফার কিতাব হোক যে কোনো কিতাব হোক, একদম নাজায়েজ, একদম নাজায়েজ। কোরআন শরীফ আপনি উল্টা করে রাখবেন, আপনি ঘরে যে খাটে ঘুমান কয়েকদিন উল্টা করে বিছাইছেন, সারাদিন মতো সোজা করে বিছাইলাম, চলো আজকে উল্টা করে বিছান, বিছাইছেন কোনদিন? যদি খাটটা উল্টা করে বিছাইলেন না আর কোরআনটারে উল্টা করে বিছাইলেন, তা আমাদের আকলের কমজোরি। মহিলারা কি কাজা রোজা আগে করবে নাকি শাওয়ালের ছয় রোজা আগে করবে? কাজা রোজাটা আগে করা ভালো, হায়াত মওত বলা যায় না, তা তো ফরজ, কিন্তু শাওয়ালের ছয় রোজা কিনা এটা খুব ফজিলতের জিনিস। হাদিসে আছে যে রমজান রোজা রাখলো, এবার এই শাওয়ালের চান্দে আরো ছয়টা রোজা রাখলো, সে কেমন যেন পুরা বৎসর রোজা রাখল। এই ছয়টাকে রমজানের মতো মর্তবা দেওয়া হয়েছে, 30 আর 6 কত হলো 36। আর এই উম্মতকে আল্লাহ তাআলা কোন আমলের সওয়াব 10 গুণের কম দিবেন না, 36 × 10 = 300, এক বছর হয়ে গেল। সওয়ালে ছয়টা রোজা রাখতে পারলে কেমন যেন সে সারা বৎসর রোজা রাখছিল। এই ছয়টা আপনি একটা নাও রাখতে পারেন, আবার গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন। গ্যাপ দিয়ে দিয়ে রাখাটা উত্তম, একটানা রাখলে কষ্ট কম হয়, কষ্ট কম হলে সব কম হয়, আর গ্যাপ দিয়ে রাখলে কষ্ট বেশি হয়, সব বেশি হয়। কষ্ট যার বেশি হয় তার সব বেশি। একজন এসির মধ্যে বসে রোজা রাখে, আরেকজন রিক্সা চালায় রোজা রাখে, দুজন কি এক সব পাবে নাকি? আমাদের মসজিদে জামাতে নামাজ শুরু হওয়ার পরে কিছু কিছু মুসল্লি যারা নামাজ পায় না, তারা কোন মুসল্লিকে ইমাম বানিয়ে আবার মসজিদে নতুন করে জামাত কায়েম করে। এটা ঠিক না, এক মসজিদে বারবার জামাত করলে মূল জামাতের গুরুত্ব থাকে না, মূল জামাতের হ্যাঁ তারা বাইরের থেকে আসছে মুসাফির টাইপের, তারা যদি এক কোনায় করে, আগে জায়গায় না, এক কোনায় করে, আজানও দিবে না, একামতও দিবে না, জায়গাও বদলাই দিবে, যে এক কোনায় পড়ে নাই, তাদের জন্য কিছুটা সুযোগ আছে। ওই মহল্লার লোক না কিন্তু তারা বাইরের থেকে সফর করে আসে, তাদের জন্য কিছুটা সুযোগ আছে। মহল্লার লোকদেরকে এই অনুমতি দেওয়া যাবে না, তা মাকরু তাহরিমা। ই ভ্যালি হতে পণ্য ক্রয় করা যাবে কিনা, ই ভ্যালিকে বাই আরবিতে বলে বাইয়ে সালাম, কি বলে? টাকা আগে দেওয়া মাল পরে নেওয়া, টাকা আগে দেওয়া। এর জন্য আপনার ঘরে বাংলা বেস্ট যদি থাকলে দেখেন আটটা শর্ত আছে, কয়টা? আটটা। এই ইভেলিওয়ালা কি আটটা শর্ত জানে? বা যারা ইভেলির থেকে মাল কেনে তারা কি জানে? যদি এই শর্তগুলো ঠিক রাখা হয় তাহলে বায় সালাম হিসেবে যায়, শর্ত জানেও না মানেও না তাহলে না যায়। এতটুকু মনে করে রাখেন এটা কি আমাদের শরীয়ত পথে কোন ব্যাসা কেনা, ভাইয়ে সালাম শর্ত আছে, কোন তারিখ দিবে, কি কোয়ালিটির মাল দিবে, কোন জায়গায় দিবে, অনেক কিছু শর্ত আছে, সবগুলো রক্ষা করলে তখন যায় যায় যাবে। হারাম খাবার খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, কথাটা কি ঠিক? কথাটা ঠিক। এক লুকমা হারাম বড় অনেকে তো পুরো খানাই হারাম। যারা সুদি ব্যাংকে চাকরি করে, যারা ইনকাম ট্যাক্সে চাকরি করে, বিভিন্ন ট্যাক্স, যারা সিনেমায় চাকরি করে, যারা টেলিভিশনের দোকানে টেলিভিশন বেচে, এই টাইপের যত ব্যবসা আছে পুরোটাই হারাম। আদম হাওয়া এক লোকমা হারাম খাইছিল, আমাদের আদি পিতা মাতা এক লোকমা হারাম খাইছিল, তাই জান্নাতের লিবাস উদাও হয়ে গেছিল। একদম উলঙ্গ হয়ে গেছিল। পরে গাছের পাতা দিয়ে সতর ডাকছে, আল্লাহ দুনিয়ায় পাঠাই দিস। দুনিয়ায় পাঠানোর পরে ওই পাতাগুলো শুকাই গেছে, এলে কিছু পাতা খাইছিল হরিণ, হরিণের পেটে মৃগ নাভি হয় ওই পাতার কারণে, আর কিছু পাতা খাইছিল রেশম পোকা, ওর পেটের থেকে এই রেশমের যে সুতা এটা বের হয়। তো এক লোকমাই তো খাইছিল, তাই জান্নাতের লেবাস কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। আর আমাদের পোড়াটাই যদি হারাম হয় কি ইবাদত কবুল হবে? এই জন্য একক তো খাবো, সেটা হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান। উজুতে ঘন দাড়ি ধৌত মাসা করার পদ্ধতিটা দেখাইলে ভালো হয়। ঘন দাড়ি, তার মধ্যে চামড়া দেখা যায় না, ঘন দাড়ি কাকে বলে? যার দাড়ির ভিতরে চামড়া দেখা যায় না, তার জন্য পানি পৌঁছানো জরুরি না, দাড়ির উপর দিয়ে ধুইলে হবে। যাদের দেখা যায় তাদের পানি পৌঁছাইতে হবে। রইল খিলাল, খিলাল সবার জন্য সুন্নত, তা ঘন দাড়ি না পাতলা দাড়ি তা দেখা হবে। খিলাল, খিলাল কি? হাতে একটু পানি নেবেন, ডায়নাতে নিয়ে থুতনিতে একটু ডল্লা দিবেন, দিয়ে হাতটাকে এই উল্টা করে ঢুকাইবেন, সোজা করে না এইভাবে ঢুকাইবেন। হাতটাকে এমন ভাবে দাড়িতে টান দিবেন যে তাকবীরে তাহারিমার সময় হাত যেরকম থাকে, তাকবীরে তাহারিমার সময় হাত যেরকম থাকে ওইরকম থাকবে। উপদ্রে নিবেন না, উপদ্রে নিলে সুন্নত হবে না। দাড়ি খেলাল করার সময় উপদ্রে নিলে সুন্নত হবে না। ইস্তেখারা নামাজের বিস্তারিত তরিকা বলে দিলে ভালো হয়। এখন পত্রিকায় লিখছে কোন এলাকায় বৃষ্টি হয় নাই সেই এলাকায় ইস্তেখারা নামাজ পড়ছে, বৃষ্টি না হলে ইস্তেখারা নামাজ পড়ে? কিন্তু আমাদের সাংবাদিকরা আরবির ব্যাপারে এত পণ্ডিত, কোনটা ইস্তিসকা কোনটা ইস্তিখারা এর পার্থক্য তারা বোঝে না। জাতীয় দৈনিকে এই লিখছে বৃষ্টি হওয়ার জন্য ইস্তেখারা নামাজ পড়া হয়েছে। ইস্তেখারা হলো আল্লাহর সাথে মশওয়ারা করা, আল্লাহর সাথে দুই রেখাত নফল নামাজ পড়তে হয় উজু করে, নফল নামাজ পড়ে একটা দোয়া আছে আমার মসনুন দোয়া দুরুদ বই, ওর মধ্যে আছে মাসনুন দোয়া দুরুদ বইটা আপনার কাছে আছে না? ওই দোয়াটা পড়তে হয়, পড়ে ঘুমায় থাকবে, ঘুমাইলে ভালো কিছু দেখলে বোঝা গেল যে এটা ভালো হবে, আর ভয়ঙ্কর কিছু দেখলে বোঝা গেল এটা করা ঠিক হবে না। কিছুই দেখলো না, কিন্তু মন ওইদিক টানতেছে, এটাও প্রমাণ যেটা করা যাবে করা ঠিক হবে, কিছু দেখে নেই কিন্তু মন ওইদিকে, এটাও ওই কাজটা করার পক্ষে। এক ভাই বলতেছেন, আমার বিবি সন্তান সম্ভব নেক সন্তানের জন্য আপনার নিকটে দোয়া চাই, এর জন্য আমল থাকলে জানাবেন। এর জন্য আমল হল যখন মানুষ বিবির কাছে যায় তো শুরুতে একটা দোয়া আছে, আমার নবীজির সুন্নত আপনাদের কাছে আছে না, শুরুতে একটা দোয়া ওখানে দেখবেন আছে, বিসমিল্লাহ, ওই দোয়াটা পড়তে হবে। আর যখন বীর্যপাত হয় তখন আর একটা দোয়া আছে, সেটা মুখে পড়বে না, সেটা কলবে পড়বে, অন্তরে পড়বে, শুরুতে একটা আর ওই সময় একটা, এই দুটা দোয়া প্রত্যেকবার যতবার বিবির কাছে যাবে ততবার এই দোয়াটা পড়বে। হাদিসে ওয়াদা করাইছে তার ছেলে কুসন্তান হবে না, সুসন্তান হবে। এছাড়া মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে তখন তাদের উচিত সাংসারিক কাজকাম তো কিছু না কিছু থাকে, এগুলো করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আর আল্লাহওয়ালাদের জীবনী পড়া, কোরআন তেলাওয়াত করা আর আল্লাহওয়ালাদের জীবনী পড়া, এই যে জীবনী পড়ল ওই বাচ্চার উপরে ওটা তাসির পড়ে, ওর চরিত্র ওইরকম গঠন হয়। এক স্বামী স্ত্রী দুজন ফর্সা, দুজন ফর্সা একদম পুরা ফর্সা, তাদের এক বাচ্চা হয়েছে একদম কালো হাফসি, সবাই পরেশান, ডাক্তাররাও পরেশান, কিভাবে হল। পরে তালাশ করে পাইল ওই মহিলা যে ঘরে থাকত ওই ঘরে একটা ছবি লটকানো ছিল, সেই ছবির মধ্যে একটা মানুষের ছবি ছিল, সেই ছবিটা কালো ছিল, সে প্রতিদিন ওই ছবিটা দেখত আর ওই ছবিটা নিয়ে গবেষণা করত, সেই গবেষণার জেরে তার বাচ্চা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, গবেষণার জেরে জবর হয়ে গেছে। এই জন্য এই টাইমে মহিলাদের কোনো গুনাহ করা, কোনো গুনাহ করা, আজে বাজে কাজ করা ঠিক না। এক লোক ছেলেকে মাদ্রাসায় দিছে, খুব দিনদার, সেও খুব দিনদার, তার বিবিও খুব দিনদার, ছেলেকে মাদ্রাসায় দিছে। এই ছেলে চুরিতে ধরা পড়ছে, আরেকজনের ট্রাঙ্ক থেকে টাকা লয়ে গেছে, হয়রা আমি জীবনে চুরি করলাম না, আমার বিবি নামাজি, তো সন্তান তো বাপ মায়ের মতো হয়, আলু আলাদু সিরু আবি, সন্তান বাপ মায়ের মতো, তাহলে আমার এই ছেলে চুরি করলো কেন? তার নিজের ব্যাপারে পুরান মানে খেয়াল আছে, আমি চুরি করি নাই কোনো সময়। আর সন্দেহ হলো তার বিবি কোনো কিছু করছে, বিবিকে পাকড়াও করছে। তুমি ভালো করে মনে করো তুমি জীবনে কোনো কিছু চুরি করছিলে কিনা, তোমাকে খেয়াল করতে হবে। বিবি অনেক চিন্তা ধান্দা করে বলল, হা একবার আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী তার গাছের ডাল আমাদের দিকে চলে আসছিল, ওই গাছে খুব সুন্দর সুন্দর বরই হয়েছে, বরই আপেল কুল শোনেন না গাজীপুর হয় আপেল কুল, আপেলের মতো দেখতে সুন্দর সুন্দর বরে হয়েছে। তা আমি লোভ সামলাইতে না পারে তাদেরকে না বলে একটা বরই খাইছিলাম, এই একটা চুরি আমার মনে পড়ে। কালো জিনিস না বলে ব্যবহার করা, এদের তো চুরি। তখন বাপে বুঝতে পারলো ছেলে যে চুরি করলো, উৎস ওই ঘটনা, উৎস কি ওই ঘটনা। আপনি আমি কি করতেছি চিন্তা করি, কেউ তো দেখতেছে না, ঠিক আছে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, কিন্তু এই জিনিসটা আপনার ছেলের দ্বারা প্রকাশ পাবে তাও সবাই দেখবে। আপনি গোপনে যে অন্যায়টা করলেন ওইটা আপনার ছেলের দ্বারা প্রকাশ পাবে তাও সবাই দেখবে, লুকাইবেন কেমনে, লুকাইবেন কেমনে। তাদের ছেলে পেলে আল্লাহ আল্লাহ হোক এই স্বার্থে তোবা তিল্লা করে সমস্ত গোনার থেকে দূরে থাকে, আমরা সমস্ত গোনা থেকে আমার ছেলে নষ্ট না হয়, আমার সন্তান নষ্ট না হয়, সাংঘাতিক কথা কিন্তু খুব খেয়াল করতে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি রব্বানা هب لنا يا حي يا حي اصلح لنا شأننا ولا تكلنا سبحان ربك والسلام الحمد لله رب العالمين.